হজের মূল আলোচনা শুরু হবে এখন ইনশাআল্লাহ। 9:30 থেকে 35 ভিতরে আমরা মজমা ছেড়ে দেব ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে, মেহরবানি করে ফর্মটা পূরণ করে জমা দিয়ে দিবেন। যদি এখনও কেউ ফর্ম পূরণ না করে থাকেন, মেহরবানি করে এটা পূরণ করে নিলে ভালো হয়। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উমরার পরে মক্কাতে কতদিন থাকা হচ্ছে সেই হিসাবে নামাজ মুসাফির না মুকিম এটা বিবেচনা হবে। যদি উমরার পরে বা অর্থাৎ ওখানে মক্কাতে যাওয়ার পরে 15 দিনের ভিতরেই মদিনা মুনাওয়ারায় সফর হয়, তাহলে তো তিনি নিশ্চিতভাবে মুসাফির। মদিনা থেকে আসার পরেও যদি হজের আগে 15 দিন না থাকে, তাহলে তখনও তিনি মুসাফির, হজেও তিনি মুসাফির। মুসাফিরের অবস্থাগুলো আগে বর্ণনা করে নিই, তাহলে সহজ হবে। মুসাফিরের অবস্থাগুলো আবারও বলি, মুসাফির এবং মুকিম নিয়ে ওখানে বেশ ঝামেলা হতে দেখা যায়। হজের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হয়, তার ভিতরে একটা মুকিম মুসাফির নামাজ, মিনাতে পুরা নামাজ পড়বে না কসর পড়বে, আরাফাই কী করবে, এগুলো নিয়ে একটা ভালো ধরনের একটা ঝামেলা হয়। ঝামেলাটা এখনই ভেঙে ফেললে ভালো হয়। ওখানে গিয়ে কোনো মানে কোনো কোনো সময় এমন আছে যে মিনা এবং আরাফাতে 2 রাকাত পড়াও সহি, 4 রাকাত পড়াও সহি, কিন্তু মারামারি করা সহি না, মারামারি কখনোই সহি না, কিন্তু দেখা যাচ্ছে এটা নিয়ে ঝগড়া বিবাদ হতে থাকে তাবুতে। আবার তাহলে মুসাফির এবং মুকিমের অবস্থাটা আবারও মনোযোগ সহকারে আমরা শুনি। মক্কাতে পৌঁছার পরে যদি নিশ্চিতভাবে জানা যায় যে 15 দিন এক নাগাড়ে সেখানে থাকা হবে, হজের আগেই 15 দিন থাকা হবে তাকে এক নাগাড়ে, তাহলে তিনি মুকিম, প্রথম দিন থেকে মুকিম, পুরো নামাজ পড়বেন। মুকিম হোক মুসাফির হোক, মসজিদে হারামে যখন নামাজ পড়ছে জামাতে, তখন তো তাকে পুরাই নামাজ পড়তে হবে। ঘরে যখন একাকী পড়ে, তখনকার মাসালা হলো যে কসর পড়বে না পুরা পড়বে। যদি এক নাগাড়ে 15 দিন থাকা না হয়, মক্কাতে পৌঁছার পরে এক নাগাড়ে 15 দিন থাকা হবে না, 10 দিন পরে মদিনা মুনাওয়ারায় যাওয়া, 7 দিন পরে মদিনা মুনাওয়ারায় যাওয়া, তাহলে তিনি মুসাফির। মদিনা মুনাওয়ারায় 7 দিন থেকে 8 দিন সর্বোচ্চ থাকা, ওখানে মদিনা মুনাওয়ারাতে মুকিম হওয়ার কোনো সুযোগ নাই, সরকারিভাবেই 8 দিন সর্বোচ্চ থাকে। তো মদিনা মুনাওয়ারায় 8 দিন সাধারণত থাকে, কেননা ওখানে 40 অক্ত নামাজ হিসাব করে অনেকে। যদিও 40 অক্ত মদিনা মুনাওয়ারার মূল বিষয় 40 অক্ত, মদিনা মুনাওয়ারা হাজিরি এবং রসুল্লাহ সামনে জিয়ারত করা, এগুলো হলো মূল বিষয়, এবং কুবা মসজিদে কুবা জিয়ারত করা, শোহাদায় উহুদ জিয়ারত করা, এগুলো হলো মূল বিষয়। কিন্তু সেখানে 40 অক্ত নামাজ পড়াটা, এটা ব্যাপারে একটা হাদিস আছে, হাদিসটার মান যদিও ওই পরিমাণ সহি না, কিন্তু এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, যেটা আসলে এত গুরুত্বের বিষয় নয়। হ্যাঁ, যদি 8 দিন থাকা হয় এবং 40 অক্ত নামাজ সেখানে পড়ার সুযোগ হয় এবং তাহলে তো ভালো, মানে এহতেমাম করতে পারলে কোনো সমস্যা নাই। কিন্তু এটা যদি কোনো একাদক্ত কম হয়ে যায়, এটা নিয়ে হাজি সাহেবরা অনেক বিচলিত হয়ে যান এবং টিম লিডারদের সাথে এগুলো নিয়েও ঝগড়া হতে থাকে। কিন্তু এগুলো আসলে এরকম কোনো বিষয় না যেগুলো নিয়ে খুব বিচলিত হয়ে যাওয়ার মতো। যত সফর যেমন হয়, যেমন তরতিব হয়, সেগুলোকে মেনে নিব আমরা। তো যাই হোক, মদিনা মুনাওয়ারায় মুসাফির সর্বাবস্থাতে। তাহলে মদিনা মুনাওয়ারা যাওয়ার আগে যদি মক্কাতে এক নাগাড়ে 15 দিন না হয়, তাহলে এখানেও তিনি মুসাফির, মদিনা মুনাওয়ারা মুসাফির। মদিনা থেকে আসার পরে হজের আগে, অর্থাৎ মিনাতে, মিনাসহ ধরেন, মিনাসহ তার 15 দিন থাকা হচ্ছে কি না, হজ মদিনা মুনাওয়ারা থেকে আসার পরে অথবা এখান থেকে পৌঁছার পরে, যারা আর মদিনায় যাবে না হজের আগে, তাদের হজের আগে মিনা সহ এক নাগাড়ে পনেরো দিন হয় কিনা, বা হজের আগে পনেরো দিন হয় কিনা, মিনা যাওয়ার আগে পনেরো দিন হচ্ছে কিনা। যদি মিনার আগে পনেরো দিন এক নাগাড়ে হয়ে যায়, মিনাতে যাওয়ার আগেই পনেরো দিন, খেয়াল করেন, মিনাতে যাওয়ার আগেই কয়দিন এক নাগাড়ে পনেরো দিন হয়ে যায়, নিয়াত করলেন যে আমি, টিম লিডার জানালো যে মদিনা মুনাওয়ারা যাওয়া হবে না, আপনাদের ঈদের পরে নিয়ে যাব, ঈদের পরে না হজের পরে নিয়ে যাব, তাহলে তিনি হজের আগেই কিন্তু মুকিম, তাহলে হজের সময়গুলোতে মিনা আরাফা মুজালবা সব মুকিম তিনি। এই সুরোটা মুকিমের একটা সুরত হলো একবার নির্ধারিত ফিক্সড। কোনো কথা না বললে ভালো হয়, একটু মেহরবানি করে। হ্যাঁ, আবারও বলি আপনাদেরকে, হ্যাঁ, মুকিম হওয়া মুসাফিরের নিশ্চিত সুরত বললাম, মুকিম হওয়ার নিশ্চিত সুরত এখন বলতেছি। যেমন বাংলাদেশ থেকে সফর হয়েছে মক্কাতে, মদিনায় যাওয়া হবে না ঈদের হজের আগে, এক নাগাড়ে পনেরো দিন হয়ে যাচ্ছে মিনার আগেই, এক নাগাড়ে পনেরো দিন থাকা হচ্ছে, তাহলে তিনি মক্কাতে মুকিম না মুকিম? তো মক্কাতে মুকিম, মক্কাতে যেহেতু সে তিনি মুকিম হচ্ছেন, সুতরাং হজের সময়ও তিনি নিশ্চিতভাবে মুকিম। হজে যেহেতু তিনি নিশ্চিত মুকিম, তাহলে তাকে মিনা আরাফা মুজালবা সবগুলোতে পূর্ণ নামাজ পড়তে হবে এই ব্যক্তির জন্য। এই একটা সুরতই বাধ্যতামূলক পূর্ণ নামাজ পড়ার সুরত, যেটা খুব কম মানুষের ক্ষেত্রেই ঘটে থাকে। এক নাগাড়ে হজের আগে পনেরো দিন থাকা হচ্ছে না, সাধারণত কাফেলাগুলো এরকম হয় না, একাধ দিন কম বেশি হয়ে যায়, সাধারণত একদিন কম হলেও তার নিশ্চিত মুকিম হওয়ার সুরত থাকে না। নিশ্চিত মুকিম হওয়ার সুরত একটা, স্পষ্ট হয়েছে বিষয়টা? এখন মাসালা হলো যে হজের আগে তার বারো দিন হয়, তেরো দিন হচ্ছে, মিনা সহ চোদ্দ দিন হয়, ইনি মুসাফির, মক্কাতেও মুসাফির, হজের সময় মুসাফির। হ্যাঁ, একটা বর্ণনা এরকম আছে যে করাচির ওলামায়ে কেরাম সহ অনেক ওলামায়ে কেরাম এখানে রয়েছেন, যারা মিনা আরাফা মুজদালেফা সহ যদি তিনি মুকিম হন, মানে পনেরো দিন হয়ে যায়, তাহলে তাকে মুকিম ধরে সে হিসেবে পূর্ণ নামাজ পড়তে পারেন। যদিও নাকি এই ক্ষেত্রে দারুলুম দেওবান তাকে মুসাফির বলে, এবং সেই মতটা কোনো অবস্থাতেই সেটা দুর্বল মত নয়। অর্থাৎ এরকম ব্যক্তি যার হজে যাওয়ার আগে বারো দিন তেরো দিন হয়েছে এক নাগাড়ে, তিনি হজের ভিতরে মারামারি করার দরকার নাই, মুসাফিরের নামাজ পড়বেন, ঠিক আছে? কেননা ওখানে হজের ভিতরে মুসাফিরের নামাজ পড়াটাই প্রাধান্য মত। হজের ভিতরে প্রাধান্য মত কি? মুসাফিরের নামাজ। এখানে ইনি মুকিম নামাজ পড়ার দরকার নাই, মানে যদিও এই মতটা কিতাবও লেখা আছে, করাচির ওই মতটা, দারুলুম করাচির মত, এবং ওখানে ওনারা প্রত্যক্ষ দেখেছেন, সবগুলোতে এখন আবাদী হয়ে গেছে, মিনা আরাফা এগুলো সবগুলো আবাদীর ভিতরে হয়ে গেছে, এবং পুরার মিনা আরাফা মুজদালিফা মিলে এখন মক্কা সিটির ভিতরে ঢুকে গেছে। এই সমস্ত দিক থেকে দেখলে অনেক ওলামায়ে কেরাম এই সমস্ত দিক খেয়াল করে এটাকে মানে ওয়াতনে একামত ধরে ফেলেছেন আর কি, একামতের জন্য যোগ্য জায়গা ধরে ফেলেছেন। অর্থাৎ মক্কা এবং হজের সময়গুলো মিলে যদি তার পনেরো দিন হয়ে যায়, তাহলে তাকে মুকিম বলা হচ্ছে একটা মতে। কিন্তু আর একটা মত, পাশাপাশি আর একটা মত, দারুলুম দেওবন্দ এ ব্যাপারে ফতোয়া দিচ্ছেন যে যার মক্কা দশ দিন হয়েছে হজের সময় সহ তার পনেরো দিন হয়, তিনি মুসাফির, দারুলুম দেওবন্দ বলে। সুতরাং দারুলুম দেওবন্দের এই ফতোয়ার উপরে আমল করতে কোনো অসুবিধা নেই, এটা সহজ মত। এটা কি মত? সহজ মত, এটা সকলের সাথে মিলে এমন মত। সুতরাং নিশ্চিত মুকিম হওয়ার সুরতটা বাদ দিয়ে সব অবস্থায় আপনি মুসাফিরের নামাজ পড়তে পারেন, এটা একটা সহজ বিষয়। আমার কথাটা কি স্পষ্ট হলো? সুতরাং নিশ্চিত যে মুকিম, উনি মসজিদে নামিরায় যা ঝামেলা পড়ার দরকার নাই, মানে উনি মক্কাতে মানে মিনায় যাওয়ার আগেই পনেরো দিন তিনি একসাথে এক নাগাড়ে মক্কায় থেকেছেন, তিনি এখন যখন মিনায় যাবেন মুকিম না? আরাফায় যাবেন মুকিম না? মুজদালেফায় যাবেন মুকিম না? কিন্তু আরাফায় সাধারণত মুসাফির নামাজ পড়া হয়, এখানে দুই রাকাত করে পড়বে, একসাথে দুই রাকাত পড়বে, দুই রাকাত জোহর পড়ে, এরপরে সাথে সাথে আসর পড়ে ফেলেন ওনারা দুই রাকাত। কথা বুঝলেন? এখানে প্যাচ লেগে গেল, কেননা দুই রাকাত পরে ইমামের পিছনে ইক্তেদা করে সে চার রাকাত পড়বে কেমনে? ইমাম তো প্রথম দুই রাকাত জোহর, পর দুই রাকাত আসর, আর ইনি এখন মাঝখানে সালাম ফিরিয়ে ফেলেছে, এখন ইনি কি করবেন? ইনি যদি জোহর পূর্ণ করেন তাহলে আসর কেমনে পড়বেন? তাহলে এই ব্যক্তির জন্য মসজিদে নামারে ঠেলাঠেলি করে যাওয়ার কোনো দরকার নাই, উনি নিজ তাবুতে মুকিম নামাজ পড়বেন। এই ব্যক্তির জন্য আমরা মসজিদে নামেরে না যাওয়ার পরামর্শ দিই, কেননা এই জটিলতার ভিতরে না পড়াই ভালো তার জন্য। মুকিম এবং মুসাফিরের মাসালা দরকার হলে পরে আবার একটু বলবো, এই পর্যন্ত থাকুক। আর একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো যে অনেক ভাইকেই দেখা যায় আশপাশে যারা হোটেলে আছে, হোটেল থেকে আওয়াজ শোনা যায়, তাকবীর শোনা যায়, ইমাম সাহেবের পড়া শোনা যায়, হোটেল থেকে নামাজ শুরু করে দেন ইক্তেদা। হ্যাঁ, একবার সে মিসফালা ব্রিজ পর্যন্ত চলে যায়, ওখানে যতগুলো হোটেল আছে হোটেলের ভিতরে অনেকে নামাজ পড়ে ফেলে মসজিদে হারামের জামাতের সাথে, অথবা রাস্তাতে পড়ে ফেলতেছে, রাস্তার সাথে সংযোগ নাই, সংযোগ ছাড়া নামাজ হয় না, শুধু আওয়াজের মাধ্যমে নামাজ হয় না। এই মসজিদে যেমন নাকি হচ্ছে নামাজ, মাইক যদি দিয়ে দেওয়া হয়, উপরে মাইক দেওয়া হয়, তো আশপাশের বাড়িগুলো সব শোনা যাবে। আশপাশের বাড়িওয়ালা কি এইখানে সেটা ইক্তেদা করে নামাজ পড়তে পারবেন? পারবেন না। তাহলে মসজিদে হারামের ভিতরে এই মাসালা স্বাভাবিক হয়ে গেল কীভাবে? ওখানেও এই মাসালা আছে, কিন্তু মানুষ এই মাসালা বুঝে না, মানে না। অনেক মাসালা মানুষ বুঝে না, সে বড় রাস্তা, রাস্তা পার হয়ে ওই পাশে হোটেল, হোটেলের নিচে লবিতে সবাই নামাজ পড়তেছে, ও দেখা দেখি ওখানে অনেকে নামাজ পড়তে, নামাজ হচ্ছে না। মাসালা আসলে হজে গেলেই যে নামাজ হয়ে যাবে তা জরুরি না, নামাজ তো মাসালা অনুযায়ী করতে হবে, নামাজ মাসালা অনুযায়ী করতে হবে, তাকে নামাজের ভিতরে মূল কাতারের সাথে সংযোগ থাকতে হবে, সংযোগবিহীন তো নামাজ হবে না। হ্যাঁ, একটা মাসালা এখানে থাকে, সেটা হলো যে মসজিদে হারামের ভিতরেও দেখা যাচ্ছে যে সংযোগ অনেক বড় বড় ওনারা রাস্তা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে। এরপরে হলো সেহেন, যেটা মসজিদের বারান্দা আছে, বারান্দার আগেও বিশাল বড় জায়গা ওনারা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, নামাজ পড়ার জায়গা ব্যারিকেড দিয়ে একটা ই করে রাখে। এই নামাজ এই কাতারের সাথে তো ওই কাতারের সংযোগ নেয়, মাঝখানে প্রায় ধরেন একবার একটা রাস্তা দুই রাস্তা বরাবর, একবারে এত বড় 20 ফিট 20 ফিট 40 ফিট মাঝখানে জায়গা রেখে দিয়েছেন। তাহলে মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে এবং সেহেন বারান্দা সহ একটার জায়গা, এর ভিতরে যত বড় ফাঁকা থাকুক না কেন নামাজ হয়ে যাবে। আমার কথাটাকে বুঝলেন? আবারও বলবো, আবারও বলি না, মসজিদের ভিতরে, মসজিদে হারামের ভিতরে, মসজিদে নবীর ভিতরে এবং চত্বর সহ, মসজিদের সামনে যে বারান্দা এটা সহ সব জায়গাটা একটা জায়গার হুকুমে। সুতরাং এর মাঝখানে যদি ফাঁকা থাকে, ফাঁকা রেখে পিছনে নামাজ পড়লো, ওখানে পুলিশরা বাধা দিচ্ছে ইত্যাদি কারণে, যেখানে কাতার আছে ওখানে সাথে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো ধরনের নামাজের সমস্যা হবে না। হ্যাঁ, যখন থেকে রাস্তা শুরু হয়ে গেল, হোটেল রাস্তা, এখানে নামাজ পড়তে হলে মূল কাতারের সাথে সংযোগ রাখতে হবে, আমাকে খেয়াল করতে হবে মূল কাতারের সাথে সংযোগ আছে কি না। এখন আসেন মিসফালার দিকে, অধিকাংশ হাজি সাহেবের বাসা বাংলাদেশে মিসফালার দিকে থাকে, ওই মূল মসজিদে হারামের পরে একটা ব্রিজ আছে, হ্যাঁ ব্রিজ, ব্রিজের পরে থেকে ওখানে পুলিশরা ব্যারিকেড দিয়ে রাখে, ব্রিজের ওইদিকে যেতে দেয় না। তাহলে সাধারণ সাধারণ সময়ে একটা খেয়াল করতে হবে যে ওখান থেকে কাতার পর্যন্ত, কাতারের সংযোগ এই পর্যন্ত এসেছে কি না, কাছাকাছি পর্যন্ত আসলে হবে। দেখা যাচ্ছে সাধারণত ওই রাস্তা, ওই ব্যারিকেডের ব্রিজের পরেই উপরে একটা বারান্দার মতো আছে, যেখানে ওয়াশরুমের উপরে বারান্দা, ওই বারান্দাটা পুরাটাই মানে ওই ছাদের উপরে পুরাটাই মুসল্লিরা ভরে যায়। তদরূপভাবে এই পাশে হলো মক্কা টাওয়ার, মক্কা টাওয়ার আর ওই ইয়াটার পাশে মাঝখানে যে জায়গা, এই রাস্তাটাও ইয়াদের কাতার হয়ে যায়। সুতরাং কাতার যেহেতু হয়ে যায়, তাহলে এদের নামাজ এখানে হয়ে যাবে তাহলে আশা করা যায় আর কি। কিন্তু একবার মিসফালা ব্রিজের ভিতরে রাস্তার ওই পারে নামাজ পড়তেছে, এটা তো রাস্তার মাঝখানের, মাঝখানের জায়গা ঠিক আছে, কবুতর চত্বর পর্যন্ত নামাজ সাধারণত হজের ভিতরে গেলে কবুতর চত্বর পর্যন্ত নামাজের এত্তেসাল, কাতারের এত্তেসাল থাকে, কাতার মিলিত থাকে, সুতরাং এখানে নামাজ পড়তে আপনি পারেন। কিন্তু এটা তো হলো মাঝখানের জায়গা, কবুতর চত্বর মাঝখানের জায়গা, মাঝখানে রাস্তা দুইটা ডিভাইডার দিয়ে দুইটা রাস্তা, এরপরে ওই পাশে ডান সাইডে গিয়ে নামাজ পড়তেছেন অনেক মুসল্লি, ব্যাপকভাবে মুসল্লিদের ওই পাশে রাস্তার ওই পারে কাতার মিলিত হয় না, কেননা মূল থেকে কাতারের থেকে এখান থেকে রাস্তাতে তারা পরিষ্কার রাখে সবসময়, রাস্তা কোনো সময় রাস্তাতে মানুষ বসতে দেয় না, এমনকি নামাজের সময় রাস্তাতে লোক দাঁড়াতে দেয় না। তাহলে পূর্ণ একটা রাস্তা বাদ দিয়ে ওই পারে দাঁড়ানো, এটা নামাজ হবে না। সুতরাং এই সমস্ত বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে। মা বোনদের নামাজের বিষয়ে মাসালা, রসুল উল্লাহ সাল্লাহ সালাতামের পিছনে উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আপনার ইক্তেদাই মসজিদে নববীতে আমার নামাজ পড়তে খুব আগ্রহ আমার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার নামাজ তোমার গৃহভ্যন্তরে বেশি উত্তম, আমার পিছনে নামাজ পড়াচ্ছে। বরং বলেছেন যে তোমার ঘরের বাইরের অংশে নামাজ পড়াচ্ছে, ভিতরে নামাজ পড়া উত্তম। তোমার ঘরের বাইরের অংশে নামাজ পড়া উত্তম, তোমার তোমার মসজিদে নামাজ পড়াচ্ছে, তোমাদের মসজিদে, এলাকার মসজিদে, আর এলাকার মসজিদে নামাজ পড়া উত্তম, আমার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছে। অর্থাৎ নারীদেরকে গৃহভ্যন্তরে নামাজ পড়ার কথা বলা হচ্ছে। এটা সহিহ বুখারীর রিওয়ায়েতে আছে, ও বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তাদের ঘর তাদের জন্য উত্তম। এটা হাদিসের কিতাবে সহিহ হাদিসের ভিতরে লেখা আছে। তাহলে এই সমস্ত হাদিসের আলোকে মহিলারা যদি তাদের ঘরের ভিতরে নামাজ পড়ে তাহলে তাদের নামাজ পুরুষের সমান সওয়াব হবে, সহজ হয়ে গেল তার। পাঁচ ওয়াক্ত নামাজ দৌড়ঝাঁপ করে মসজিদে গিয়ে নামাজ পড়া, এটা তো পুরুষদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। মা বোনরা যদি এই নামাজের জামাতের এহতেমামটা না করেন তাহলে মাসলা সম্মত হয়ে গেল, আবার তাদের জন্য আরামও হলো। ওনারা যখন নামাজের মসজিদে জন্য যাবেন, মসজিদে হারামে যাবেন, বাইতুল্লাহ দেখতে যাবেন, একবারই গেলেন, গিয়ে ওখানে দু তিন জায়গা দু চার ওয়াক্ত থাকলেন, যদি পারে আসর থাকলেন, মাগরিব থাকলেন, বা অথবা আসরের পরে গেলেন, মাগরিব থাকলেন, এশা থাকলেন, থেকে একবার নামাজ পড়ে আসলেন। যখন নামাজ পড়বেন মসজিদে হারামের ভিতরে নামাজ পড়বেন, তখন অবশ্যই অবশ্যই পুরুষদের কাতারে দাঁড়ানো সম্পূর্ণ নাজায়েজ। কোথায় দাঁড়াতে হবে? মেয়েদের এলাকায় মেয়েদের কাতারের ভিতরে দাঁড়াতে হবে। ওই সময় কোনোভাবেই নিজ পুরুষের সাথে পুরুষদের ভিতরে কাতারে যে দাঁড়িয়ে যায়, অনেকে বিভিন্নভাবে দৌড়ঝাঁপ করে যে দাঁড়ায়, এইভাবে নামাজ পড়লে নামাজ হবে। নামাজ নিজের ইচ্ছা এবং স্বাধীনতার সাথে পড়লে এবং গায়ের জোরে পড়লে নামাজ হবে না, মাসলার সাথে নামাজ পড়তে হবে। সেটা হলো যে মহিলাদের এলাকায় নামাজ পড়তে হবে। তাহলে যখন তিনি ওখানে যাবেন তখন অবশ্যই এই বিষয়টাকে খেয়াল রাখবেন এবং চেহারা পর্দা করবেন এবং মহিলাদের এলাকাতেই নামাজ পড়বেন। কিন্তু তা মহিলাদের জন্য এই মাসলা বড়টা বড় সহজ মাসলা, শরীয়ত সহজ করেছে, আমরা কেন নিজের উপর কঠিন করব? পাঁচ ওয়াক্ত নামাজ দৌড়ঝাঁপ করে ওখানে যে পড়া, এটার দরকার নাই। পাঁচ ওয়াক্ত নামাজের এহতেমাম মসজিদে যে জামাতের সাথে করতে হবে, অনেক মহিলা আবেগের সাথে এটা করতে থাকেন, কিন্তু এটার কারণে তার নিজেরও সমস্যা হয়, পর্দাপোশিদার সমস্যা, ওখানে লোকদের সমস্যা, বিভিন্নভাবে পরে নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, এখন সে দাঁড়াবে কোথায়? দাঁড়াবার জায়গা না, এখন পুরুষদের মাঝখানে নামাজ পড়ছে, পড়া হচ্ছে। এরকম ধরনের সমস্যা জর্জরিত এবং জটিল সমস্যাবিদের পড়তেছেন। সুতরাং মা বোনরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে হারাম মসজিদে নববীতে জামাতের সাথে পড়ার এহতেমাম এবং পাবন্দি করবেন না। হ্যাঁ, কসর এবং পুরা পড়ার ক্ষেত্রে মহিলা এবং পুরুষের কোনো পার্থক্য নাই। মাসলা যেটা আগে বলা হলো কসরের সেটাই, পরে যে এখন এটাতে না বুঝতে পারেন, দুবার বলা হয়েছে, পরে আবার আগামীকালকে আবার কসরের নামাজের কথা আবার বলবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আমরা হজের আমল শুরু করছি, অল্প সময় আছে, হজের মাসলা শুরু করতেছি। হজের বিষয়ে শুরু হচ্ছে, খুব খেয়াল করে আমরা শুনি, সাধারণত 8 তারিখ মিনা যাওয়ার সময়, 8 তারিখ সূর্যোদয়ের পরে হাজি সাহেবরা এহরাম করে মিনার দিকে রওনা দিবেন। এটা হলো নিয়ম, সুন্নত নিয়ম। এহরাম করতে হবে কোথায় থেকে? আবার সবাই বলি, কোথায় থেকে? মক্কা থেকেই, মসজিদ আয়েশা থেকে নয়, হিলে নয়, হারাম থেকে। মক্কা থেকে মানে কি? হারাম থেকে, হারাম থেকে, হেরেমের এলাকা থেকে, যেখানে আপনার হোটেল সেখানে, হোটেলগুলো হেরেমেই থাকে সাধারণত। হ্যাঁ, কাছাকাছি সব হোটেলগুলো থাকে, আজিয়া, আজিজিয়াও হেরেমের ভিতরে, হিলের ভিতরে না, সাধারণত সব আজিজিয়ার পুরো এলাকার ভিতরে, প্রায়ই হেরেমের এলাকায়। সুতরাং আর একটা সুযোগ আমরা নিতে পারি, সেটা হলো যে ঘর থেকে এহরামের কাপড় পরে মসজিদে হারামে চলে আসলে 2 রাকাত নামাজ পড়ে আমি এহরাম করলাম, 1 এহরামই 1 লাখ এহরামের মতো। হ্যাঁ, লঙ্ঘন হলে দম একটা আসবে, 1 লাখ আসবে না, 1 লাখ দম আসবে না, সুযোগ সওয়াবের ক্ষেত্রে 1 লাখ, কিন্তু লঙ্ঘন হলে জরিমানা বেশি আসবে না, জরিমানা একটাই। সুতরাং সুযোগটা আমরা নিতে পারি যে মসজিদে হারাম থেকে এহরাম করতে পারি, ঠিক আছে? এহরাম করা মানে কি? নিয়াত করা এবং তালবিয়া পড়া একই নিয়ম আগের, শুধু এখানে হজের হজের নিয়াত করতে হবে। আমার সাথে সাথে হজের এহরামের নিয়াত করি আমাদের। আয় আল্লাহ, আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি হজের এহরাম করছি, আপনি কবুল করুন, সহজ করুন। যারা বদলি তারা বলবেন যে আমি আমার পিতার পক্ষ থেকে, মাতার পক্ষ থেকে, যার পক্ষ থেকে, তার পক্ষ থেকে হজের এহরাম করছি, শুধু এতটুকু বিষয়। ওখানে বলে আমি আমি হজের এহরাম করছি, আর যারা বদলি তারা বলবে কি আমি অমকের পক্ষ থেকে হজের এহরাম করছি, এতটুকু কথা যুক্ত করবে। এরপরে তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একজন প্রশ্ন করেছিলেন মাঝখানে, একটা ভালো প্রশ্ন, ওটার উত্তর দিচ্ছি। সেটা হলো যে হজের এহরাম করে আসে, যদি মদিনা মুনাওয়ারে চলে গেছেন, হজের এহরাম করে আসলেন, হজের এহরাম করে আসলে দুই দিন থাকতে হচ্ছে এহরাম অবস্থায়, এই সময় কি নফল তওয়াফ করতে পারবেন কি না? হ্যাঁ পারবেন, নফল তওয়াফ করতে পারবেন। তদ্রূপভাবে যে সময় মাঝখানে থাকা হচ্ছে, এই সময় যদি মসজিদে আয়েশা থেকে আপনি এহরাম করে আসলেন, আপনি বাড়তি কোনো এহরামের কাপড় পরে ভিতরে যেতে চান না, ভালো, আপনার এই নিয়াতকে আমরা শ্রদ্ধা জানাই, নিয়মকে ফলো করা ভালো। এখন আপনি কি করলেন, মসজিদে আয়েশা থেকে এহরাম করে আসলেন, এহরাম করার পরে তওয়াফ করলেন, সাই করলেন, মাথা মুন্ডন করা বিলম্ব করলেন, আপনি সকালের দিকে জোহরের আগে আপনার তওয়াফ শেষ হয়ে গেছে, তওয়াফ সাই শেষ হয়ে গেছে, আপনি সারাদিন থাকলেন, রাতে একবারে মাথা মুন্ডন করেই করুন, এর মাঝখানে আপনি সুযোগ পেলেন আরও দু একটা তওয়াফ করলেন, জায়েজ আছে। কিতাব আমরা দেখেছি এই মাসালা আছে, যে এই সময় যদিও তার মূল কাজ হয়ে গেছে, তওয়াফ সাই হয়ে গেছে, এখন মাথা মুন্ডন করা বাকি আছে, উনি অপেক্ষা করলেন যে মাথা মুন্ডন করা আগে তো তার এহরামটা তো সহি, এহরামের কাপড় সহি না, এখন তো তিনি এখনও হালাল হননি, তাহলে তার এহরাম বাধ্যতামূলক, এই সময় তিনি ভিতরে যাওয়া আসা করলেন, এরপরে তওয়াফ নফল তওয়াফ করতে চাইলেন, একাধিক নফল তওয়াফ করা জায়েজ আছে। কিন্তু ওই সময় না, মানে তওয়াফের পর তওয়াফ করতে থাকলো, সাই পরে করেছে, এরকম হচ্ছে ওটা ভালো, মানে ওমরার এহরাম করলো, করার পরে প্রথমে ওমরার তওয়াফ, এরপরে আবার একটা নফল তওয়াফ করতে, সুযোগ পেয়েছে আরও তওয়াফ করতে চায় না, এইরকম তওয়াফ না। আপনার আমলটা যেটা এহরাম করেছেন, এহরাম আমলটা শেষ করেন, তওয়াফ করেন, সাই করে ফেলেন, এরপরে আপনি মাথা মুন্ডন আগে দরকার হলে নফল তওয়াফ করেন, অথবা মাথা মুন্ডন করে এসে আপনি নফল তওয়াফ করেন, তাও ঠিক আছে, এটা বরং আরও ভালো। মাথা মুন্ডন করে এসে এখনও তো আপনি এহরামের কাপড় পরা আপনার জন্য এখন জায়েজ, আপনি কোনো এটা এটা কোনো ভুল নয় এবং কোনো কোনো মিথ্যা নয়, এই এহরামের কাপড়টা এটা কোনো ধোকা নয়, এই এহরামের কাপড় পরে আপনি আবার মসজিদে হারামের ভিতরে ঢুকলেন, তাতে কোনো সমস্যা তো নাই, আপনি তো এহরাম এখনও চেঞ্জ করেননি, এই এহরামের কাপড় পরে যে আপনি আরও দু একটা তওয়াফ করলেন, থাকলেন ওই দিন, তাতে কোনো সমস্যা নাই। এগুলো হলো বৈধ বিভিন্ন সুরতগুলো বলে দিলাম, ভিতরে যাওয়ার বিভিন্ন ধরনের সুরত আর কি। হজের এহরাম হলো একইভাবে, ওমরার এহরাম যেভাবে, হজের এহরামেরও একই তরিকা, ঠিক আছে। সেটা হলো যে শুধু এখানে হজ শব্দটা বলতে হবে, এখানে ওমরা বলা যাবে না। আয় আল্লাহ, আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি হজের এহরাম করছি, আপনি কবুল করুন, সহজ করুন। এরপরে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বাস হজের এহরাম হয়ে গেল, হজের তিনটা ফরজ একটা ফরজ আদায় হয়ে গেল। এরপরে হজের আরেকটা ফরজ হলো আরাফায় অবস্থান, আর একটা ফরজ হলো তওয়াফে জিয়ারত, বাস হয়ে গেল তিনটা। মুখস্থ করার দরকার নাই, কোনো মুখস্থ টুখস্থ করবেন না, খবরদার মুখস্থ করার ঝামেলাও নেবেন না যে তিনটা কী জিনিস আর একটা জিনিস ভুলে গেলাম, না দরকার নাই, এটা অটো এমনি হয়ে যাবে আপনার, তিনটা ফরজ একবারে অটো হবে, কোনো ধরনের ভুল হয় না, কোনো হাজি সাহেবের তওয়াফে জিয়ারত ছেড়ে যে বাসায় চলে আসে না এরকম কোনো ঘটনা নাই। হ্যাঁ ভুল হয় যে সমস্ত জায়গাগুলো, আমরা ওগুলো বলবো যে সমস্ত জায়গাগুলো ভুল হয় এবং ওগুলো সমস্যার জায়গা। মিনাতে যাওয়ার আগে আপনাকে হজের এহরাম সম্পূর্ণ করতে হবে হেরেম থেকে। মাসলা হলো হজের এহরামের পর থেকে তালবিয়া শুরু, এই তালবিয়া বন্ধ হবে একবারে কঙ্কর মারার আগ পর্যন্ত চলবে, কঙ্কর মারার আগ পর্যন্ত চলবে, কঙ্কর মারার সময় থেকে আপনার তালবিয়া বন্ধ, ঠিক আছে। তাহলে দশ তারিখের আগ পর্যন্ত, এই যে ধরেন আপনি যদি আট তারিখ থেকে হলো মূল নিয়ম, আট নয় দশ, দশ তারিখের কঙ্কর মারা আগ পর্যন্ত পুরো সময়টা মূল কাজ হলো, অন্যতম জিকির হলো তালবিয়া, হজের সময়টা মূল মিনা, আরাফা, মুজদালেফা, তালবিয়া দ্বারা যেন আবাদ থাকে, মুখরিত থাকে। এটা হলো হজের সময়ের আমল। কিন্তু দেখা যায় যে হাজি সাহেবদের ভিতরে তালবিয়ার পড়ার ইয়াটা কম, তালবিয়া দ্বারা মুখরিত রাখতে হবে, হজের সময়টাকে আবাদ রাখতে হবে। এই জন্য কিতাবাদিতেও লিখেছে যখন নাকি মিনাত মক্কা থেকে মিনার দিকে যাবে, পথে কি পড়বে, পথে কি পড়বে, তালবিয়া, পুরা তালবিয়া, 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 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তালবিয়া পড়তে পড়তে যাবে, তালবিয়া পড়তে পড়তে যাবে। মিনাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা সুন্নতে মুয়াক্কাদা, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই পাঁচ ওয়াক্ত নামাজ, পরের দিনের ফজর আর কি। হজের ভিতরে সবসময় পরের দিনের ফজর পর্যন্ত সময় থাকে আর কি। হ্যাঁ, হজের দিন, হজের রাত তার আগের দিনের সাথে, হজের সময় কার মশলাগুলো এরকম। তো যাই হোক, তো মিনাতে, মিনাতে রওনা হচ্ছে, যদিও নাকি টিম লিডাররা আপনাদেরকে সাত তারিখ রাত্রে নিয়ে যাবে, আট তারিখ সকালে যাওয়ার কথা, সাত তারিখে একটু আগে গেলে এমন কোনো সমস্যা এখানে নেই। একটু আগে গেলেন, ওই দিন মিনা শুরু হয় না, শুরু হওয়ার আগে গেলেন, একটু ডিসিপ্লিনের কারণে, ওখানকার নিয়ম কারণে অনেক মানুষ একসাথে যায়, রাস্তা ভিতরে বাসে গেলে অনেক বেশি ভিড় হয়। সুতরাং টিম লিডাররা যখন নিয়ে যায় তাদের সাথে চলে যান, এই ক্ষেত্রে পিছপা হওয়াটা ঠিক না। সাধারণত দেখা যায় ওখানে গিয়ে মিনা তাবু খুঁজে পাওয়া যায় না, অনেক ঝামেলায় পড়ে, এই জন্য টিম লিডাররা যখন যায় তাদের সাথে চলে যান। হ্যাঁ, টিম লিডাররা যদি আপনাদের উপরে এহসান করে যে সুন্নত সময় আমি নিয়ে যাবো আপনাকে, সে ধরো আট তারিখ সকালবেলা নিয়ে যাবো, তাহলে তো খুব ভালো। যদি তারা এরকম করেন, কেউ কেউ করেন যে আট তারিখ সুন্নত সময়ে আপনাকে নিয়ে যাবো, তাহলে খুব ভালো। এরকম এরকম যদি হয়, সাধারণত এই সমস্ত বিষয়গুলো টিম লিডারদের হাতে থাকে না, এগুলো মুআল্লিম, যেই মুআল্লিম হয় মুআল্লিম বাস যখন দেয় ওটার সাথে সম্পর্ক থাকে। তো যাই হোক, মিনাতে যখনই যান আপনি, মিনার মূল সময় শুরু হবে আট তারিখ, আটে জিলহজ, জোহর থেকে, মানে জোহর থেকে মূল শুরু আর কি, জোহরের সময় থেকে মূল মিনা শুরু হয়ে গেল। মিনার ভিতরে দিনের ভিতরে থাকা, অবস্থান করাটা সুন্নতে মুয়াক্কাদা বলা যায় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা, আর মাবিতে মিনা, রাত্রে মিনায় অবস্থান করাটা এটা সুন্নতে মুয়াক্কাদা। মিনাতে থেকে কি করব আমরা, তালবিয়া বেশি বেশি পড়ব, ওখানে জিকির করব, ওখানে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাতে লিপ্ত থাকব। মিনাতে যারা আগে মুকিম মুসাফিরের মাসলা বলা হলো, নিশ্চিতভাবে যারা মুকিম, আবারও বলছি কারা নিশ্চিতভাবে মুকিম, যারা মিনাতে আসার আগেই 15 দিন এক নাগাড়ে মক্কায় থেকেছেন, তারা নিশ্চিতভাবে মক্কাতেও মুকিম, হজে মিনাতেও মুকিম, আরাফাতেও মুকিম, এছাড়া সমস্ত মানুষ মুসাফির। সুতরাং সাধারণত আপনার হজের শিডিউলটা আপনি এখন জেনে নেন, আপনি কোনো আলেম থেকে জেনে নেন যে আপনার এক নাগাড়ে, এখন আর জানা মুসলমানরা তো জানলেনি, আপনি এই সমস্ত মাসলা বিভিন্ন বিভিন্নভাবে মানে বিভিন্ন রকম বলতে থাকে অনেক মানুষ। হ্যাঁ, এই জন্য মানুষ অনেক বিচলিত হয়, বিভ্রান্ত হতে থাকে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো আমরা। হ্যাঁ, মিনাতে যদি জুমার দিন হয়ে যায়, অনেকেই দেখবেন ওখানে মিনাতে জুমা কায়েম করছে, আসলে মিনা জুমা কায়েম করার জায়গা নয়, মিনা মিনাতে জুমা করবে না, মিনা তো করবে না, আরাফাতে মুজদালেফাতে জুমা কায়েম করবে না, এখানে জুমার জন্য ওখানে উপযুক্ত সব জায়গা মানে সমস্ত শর্ত, জুমার জন্য যে সমস্ত শর্তগুলো আছে সেই সমস্ত শর্তগুলো এখানে প্রযোজ্য নয় সবগুলো, এটাই ওলামায়ে কেরামের তাহকিক মহাক্কা কথা। সুতরাং ওখানে জুমার এহতেমাম, তাবু তাবুতে জুমা হয় না, এই যে জুমার যে সিস্টেম এখন বিভিন্ন তাবু তাবুতে, এগুলো হলো আবেগের জুমা, কথা বুঝছেন, এমনি তো দুই রাকাত পড়লেই তার নামাজ হয়ে গেল, দুই রাকাত জুমা পড়েন আর জোহর পড়েন দুই রাকাতেই। সুতরাং আপনার জুমা করে সুরাত করে যদি পড়েন, আরাফায় আরাফায় জুমা হয়ে গেছে, তখন কি করবেন, আরাফায় যদি জুমা হয় তাহলে একই সুরতি, একইভাবেই আরাফাতেও আপনি দুই রাকাত জোহর পড়বেন, মুজদালেফাতে জুমা হয়ে গেল আর জোহর পড়বেন, এরকমভাবে। মানে ঈদের দিন চলে যাচ্ছে, আমরা ঈদের নামাজ ওয়াজিব না, ঈদের নামাজ পড়া লাগে না কেন, যে কারণে ঈদের নামাজ পড়া লাগে না সে একই কারণে জুমার নামাজ পড়া লাগবে না। ঈদের নামাজের ব্যাপারে তো খবরও থাকে না যে ঈদের নামাজ কোন দিক দিয়ে পার হয়ে গেল, কথা বুঝলেন না, ঈদের নামাজ পড়া যায় না, পড়ে না, এটা নিয়ে কোনো মারামারি না, কিন্তু জুবার নামাজ নিয়ে মারামারি। যে কারণে ঈদের নামাজ পড়া হয় না, একই কারণে জুবার নামাজ পড়া হয় না, কিন্তু ঈদের নামাজ পড়ে না, জুবার নামাজ পড়ছে। কথা বুঝতে পেরেছেন? মাসলার ঈদ দেখেন কোন জায়গায়, যারা জুমার নামাজ কায়েম করতেছে ইনারা ঈদের নামাজ পড়ে না, নাহলে তো ঈদের নামাজ পড়তে হবে মিনাতে, অথচ মিনাতে ঈদের নামাজ পড়ার ব্যাপারে কোনো ধরনের রেওয়ায়ত, কোনো ধরনের কোনো আলেম থেকে এটা বর্ণিত নাই। মিনা থেকে রওনা, 9 তারিখ ফজরের পর মিনা থেকে রওনা, মিনা থেকে আরাফায় রওনা, ফজর নামাজের পরেই মানে আরাফার দিকে রওনা। আরাফায়, আরাফার মূল সময় শুরু হয় সূর্য ঢালার পর থেকে, মিনাও কিন্তু সূর্য ঢালার পর থেকে, কিন্তু মিনা মূল শুরু হয়েছে, আরাফাও মূল শুরু হবে সূর্য ঢালার পর থেকে। মিনা থেকে যে কারণে কিতাবটা খুলেছি, মানে বিষয়টা মাসালা দেখেন, মাসালাও দরকার হয়, কিতাবটা কতবার দেখা হয়েছে, কতবার ঠিক আছে, কিন্তু তারপরেও একটা জায়গায় একটু সন্দেহ লাগছিল, এই জন্য কিতাবটা খুললাম আপনাদের সামনে। মিনা থেকে যখন রওনা হবেন, আরাফায় রওনা হওয়ার সময়, মক্কা থেকে মিনায় রওনা হওয়ার সময় শুধু তালবিয়ার কথা, কিন্তু মিনা থেকে যখন আরাফায় রওনা হবেন, তালবিয়ার সাথে একটা যুক্ত আছে একটা জিকিরের বিষয় হাদিসে, সেটা হলো আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবর মানে আল্লাহর মহানত্বের কথা, আল্লাহ আমাকে আরাফা দিচ্ছেন, সুবহানাল্লাহ, এটা তো আল্লাহ তাআলার মহান বিষয়, আমাকে আরাফায় নেবেন। আল হাজ্জু আল আরাফা, হজ হলো আরাফা, হজের মূল হলো আরাফা। আরাফায় পৌঁছা মানে মানে পৃথিবীতে আল্লাহ তাআলার নিকটতম জায়গা, আরাফার চেয়ে আর কোনো নিকটতম জায়গা নাই, এত এইটা তো আল্লাহ তাআলার সবচেয়ে খাস জায়গা, প্রিয় জায়গা, সেখানে আল্লাহ তাআলা আমাকে নেবেন। এই জন্য তালবিয়ার পাশাপাশি আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মিনা থেকে আরাফাত যাওয়ার সময়। এই জন্য কিতাবটা খুললাম আর কি, আপনারাও দেখতে পান 104 নম্বর পৃষ্ঠার ভিতরে শুরুতে এটা লেখা আছে, 103 নম্বর পৃষ্ঠার শেষে আরাফার উদ্দেশ্যে রওনা, 9 তারিখ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া উত্তম সময়, সূর্যোদয়ের পর। হ্যাঁ দেখেন, খেয়াল করুন, 9 তারিখ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া উত্তম। আরাফায় রওনা হওয়ার সময় তালবিয়া এবং আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা হাদিস শরীফে এসেছে, সহি মুসলিমে হাদিস এসেছে এই বিষয়ে, যে মিনা থেকে যখন আরাফার উদ্দেশ্যে রওনা হবে তখন কি করবে, তালবিয়া, 1 নম্বর কাজ কি তালবিয়া, এরপরে আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো তো জিকির আমরা জানি, এই সুন্নত আমলগুলোকে একটু খেয়াল করে যদি করি না, আপনার আমলের ভিতরে একটা মজা পাবেন আপনি। সুন্নত আমাদের কাজগুলো যতটা রসূলুল্লাহ সাল্লামের কাছের সাথে মিলে, ততটাই আপনার হজ দামি হবে এবং সুন্দর হবে। এই জন্যই আসলে এই সমস্ত এই এই যে আমাদের আয়োজনটা, এই প্রশিক্ষণ আয়োজন এবং এই কিতাব, এই কিতাবের ভিতরে আমরা এটা খেয়াল করেছি যে রসূলুল্লাহ সাল্লামের আমল কেমন ছিল। এটা মুস্তাহিদদের বক্তব্য থেকে, ওলামায়ে রাসেখিনদের বক্তব্য থেকে, হাদিস এবং কোরআনে কারিমের বক্তব্য থেকে, রসূলুল্লাহ সাল্লামের সাহাবায়ে কেরামের নামাজ কেমন, হজ কেমন ছিল, এবং আইমা মুস্তাহিদিন হজকে কীভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেই আলোকে এই কিতাবটাকে আমরা উপস্থাপন করেছি আপনাদের সামনে, চেষ্টা করা হয়েছে, আল্লাহ তাআলা এটাকে কবুল করেন। আমরাও এই বইটা সম্পন্ন করার পরে আমার নিজের মনে হয়েছে যে এই বই অনুযায়ী যদি আমি একবার হজ করতে পারতাম, তো আসলে আমি নিজ দাবি করতে পারছি না যে এই বই অনুযায়ী, অনেক জিনিসই ছুটে যায়, বই অনুযায়ী পরে দেখে থেকে প্রত্যেকে আমলগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ, তাহলে সুন্নতের আকরাব হবে, সুন্নতের বেশ নিকটবর্তী হজ হবে আপনার ইনশাআল্লাহ। তাহলে মিনা থেকে আরাফা যাওয়ার সময় কি কি দোয়া, তালবিয়া, আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ। আরাফায় পৌঁছে যদি সুযোগ পাওয়া যায়, সময় পাওয়া যায়, সূর্য ঢালার আগেই গোসল করে নেওয়া উত্তম। সাধারণত দেখা যায় যে টিম লিডাররা নিয়ে যাচ্ছে কখন, 8 তারিখ দিবাগত রাত্রেই নিয়ে যাচ্ছে, মাগরিব থেকে নেওয়া শুরু করে। এখানে একটু কষ্ট লাগে যে মিনাতে থাকা যেদিন, মাবিতে মিনা গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুয়াক্কাদা, কোন কোন মাযহাবে ওয়াজিব পর্যায়ের, এখানে দেখা যাচ্ছে যে মানে মিনাতে রাত্রে নিয়ে চলে যায়। টিম লিডার এখানে চাইলে যে একবারে পারে না তা না, কিন্তু আসলে টিম লিডাররাও তাদের মুয়াল্লিমদের কাছে বন্দি থাকে, মানে বাসগুলো আগে ছাড়তে হয় সিস্টেমের কারণে, বিভিন্ন ইয়ার কারণে। যাই হোক, যদি আগে চলে যায় তা আপনি যান সুন্নত মোতাবেক, ওই যে বাসে গেলেও ওই যাওয়ার সময় কি পড়তে হবে, তালবিয়া, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। এই আরাফার সময় শুরু হয় কখন থেকে, সূর্য ঢলার পর থেকে, তার আগে 9 তারিখ সূর্য ঢলার পর থেকে, তার আগে সম্ভব হলে গোসল করে নিতে পারেন, পুরুষরা গোসল করে নিবেন, মেয়েদের ওখানে গোসল করার ব্যবস্থা নাই, ওখানে এই ঝামেলা করা ওখানে দরকার নাই। পুরুষদের ভিতরে কারো কারো এরকম সুযোগ থাকে, সেক্ষেত্রে রাস্তাঘাট নোংরা না করে, এমন মানুষ গোসল করতে থাকে রাস্তাঘাট সহ সব ভিজিয়ে টিজে একাকার করে দিচ্ছে, সুন্নত আদায় করতেছে, অথচ মানুষদের ভীষণ ক্ষতি হচ্ছে। তো এগুলোকে খেয়াল করতে হবে, গোসলের জায়গা যদি থাকে, এরকম পবিত্র ব্যবস্থা থাকে, তাহলে আপনি গোসল করে নিতে পারেন, এই সুন্নতটা আদায় করতে পারেন। ওখানে হাম্মামগুলোর ভিতরে এরকম ব্যবস্থা থাকে, কিছু গোসলকে শাওয়ার লাগানো থাকে ওখানে, আপনি মানে এরকম গোসল করার কোনো সুযোগ থাকতে পারে। তো যদি গোসল করার সুযোগ হয় তাহলে সুন্নত একটা আদায় হয়ে গেল, সুন্নতটা আদায় হয়ে গেল। আরাফার সময়গুলোকে খুব মূল্যায়ন করতে হবে। হাদিস শরীফে আল হাজ্জু আল আরাফা, হজ হলো আরাফা, আরাফায় অবস্থানকেই হজ বলা হচ্ছে, হজের মেরুদণ্ড এই আরাফার, প্রতিটি মুহূর্ত হজের রূহ এবং হজের মূল মূল বিষয়। হজ আরাফার সময়টা কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ এটাকে আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। কোনো ব্যক্তি যদি অচেতন অবস্থাতেও এক মুহূর্ত যদি সে আরাফার সময়ে যদি এখানে অবস্থান করে, এমনকি ওখানে বিমানে যাচ্ছে আরাফার উপর দিয়ে, কথা বলে না, কারো ঘাটের উপর দিয়ে যাচ্ছে, ওই আরাফার উপর দিয়ে গেলে তার আদায় হয়ে যাবে, মানে এতটা আরাফা এত গুরুত্বপূর্ণ। তাহলে আরাফা যখন এত গুরুত্বপূর্ণ, আরাফার পুরো সময়কে যে হেফাজত করবে তার হজ কত গুরুত্বপূর্ণ হবে। কিন্তু দেখা যাচ্ছে আরাফার ভিতরে কি কাজ, তাবু তাবুতে ওয়াজ মাহফিল, এটা তো ওয়াজ মাহফিলের সময় না, আমাদের যেরকম সবে কদরের দিন ওয়াজ মাহফিল হতে থাকে এরকম ঘটনা আর কি, আরাফার দিনে ওয়াজ মাহফিল হতে থাকে, আরাফার ভিতরে তাবু তাবুতে এরকম গল্প গুজব হতে, হ্যাঁ আরাফার সময় ওখানে প্রচণ্ড গরম থাকে, অধিক পরিমাণে আপনি খান, খাওয়া দাওয়া করেন, পানীয় খান, বিভিন্ন ধরনের জুস ইত্যাদি মানে এত ব্যাপকভাবে দিতে থাকে, খান, খাওয়ার খাওয়াও ইবাদত। বাকি সময়টা আপনি আরাফার ভিতরে কি করবেন, সুন্নত তরিকা কি, সুন্নত তরিকা হলো যে আমরা বলেছিলাম 35 ছেড়ে দেবো, আপনাদেরকে এই কথাটা বলেই ছেড়ে দিচ্ছি, কালকে আবার আরাফা থেকে আবার শুরু হবে ইনশাআল্লাহ। তো আরাফার ভিতরে সুন্নত তরিকা হলো পুরুষদের জন্য তাঁবুর বাইরে এসে কিছুক্ষণ সময় হলো, যতটুকু সময় সম্ভব কোনো ছায়ার তলে, গাছের নিচে বা কোনো ছায়াতে দাঁড়িয়ে, কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া মুনাজাত করতে থাকা। এই জন্য আমরা বলি যে হজের ভিতরে মুনাজাতে মাকবুল নিয়ে যান, মুনাজাতে মাকবুল নিয়ে যে লম্বা দোয়া করার সুযোগ আছে। অনেক সময় আধা ঘন্টা দোয়া করলে বা 10 মিনিট দোয়া করলে অনেক দোয়া, হুজুর আর কি দোয়া করবো, এসে বলে হুজুর কি দোয়া করবো, তো আপনি মুনাজাতে মাকবুল নিয়ে যান। মুনাজাতে মাকবুল হলো প্রত্যেক মানে কোরআন এবং হাদিসের ভিতরে এবং প্রত্যেক নবীদের কি দোয়া ছিল, সাহাবা কেরামের কি দোয়া ছিল, তাবিঈনদের কি দোয়া, এগুলো সবগুলো ওখানে জমা করা আছে। হাদিস আসারের দোয়াগুলো, কোরআন এবং হাদিস আসারের দোয়াগুলো এখানে জমা করা আছে, আপনি মুনাজাতে মাকবুল সাথে রাখলে খুব বড় চমৎকার হয়। আমাদের এখানে বাইরে কালকে মুনাজাতে মাকবুল আমরা রাখবো, কেউ যদি হয় তাহলে সংগ্রহ আপনারা ওখানে নিয়ে যাবেন, আপনাদের সংগ্রহের জন্য সহজ হলো আর কি। হ্যাঁ আচ্ছা, আরাফার ভিতরে মূল কাজ হলো এটা যে দোয়া মুনাজাত করা, এটা রূহ আরাফার ভিতরে। আরাফার ভিতরে দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব নবীরা আরাফায় এই দোয়া পড়েছেন। তাহলে তালবিয়া পড়া আর আরাফার ভিতরে এই দোয়া পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন আপনি ক্লান্ত হয়ে গেলেন, এসে একটু বসলেন তাঁবুর ভিতরে, তখনও আপনি দোয়া মুনাজাতের ভিতরে থাকলেন, তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, মানে তাসবিহ, দোয়া মোনাজাতে থাকা এই সময়টা, মা বোনরা তাঁবুর ভিতরে থেকেই ওনারা দোয়া মোনাজাতের ভিতরে লিপ্ত থাকবে। এখন মাসলা একটা থেকে গেল, সেটা হলো যে নামাজ, নামাজের কথাটা আগেই বলা উচিত ছিল, আগে আমরা এই আলোচনা, কেননা নামাজ হলো আউয়াল ওয়াক্তে পড়ে নেওয়া হয়, জোহর এবং আসর আপনি তাবুতে একত্রেও পড়তে পারেন, ভিন্নও পড়তে পারেন। দেখেন কত সহজ হলো, সহজ হলো কি না? অথচ এটা নিয়ে গণ্ডগোল, মিনা তাবু তাবুতে একসাথে পড়বে না ভিন্ন পড়বে, কেউ একসাথে পড়বে কেউ ভিন্ন পড়বে। কিন্তু দেখেন ভিন্ন পড়লে একটা সুবিধা আছে, দুটাই যেহেতু জায়েজ আছে, একসাথেও পড়া জায়েজ আছে ভিন্ন পড়াও জায়েজ আছে, কিন্তু মসজিদের নামেরাই একসাথে হয়ে যাবে, ইমামের পিছনে একসাথে হবে, এটা মাসলা। কিন্তু তাবুতে পড়লে দুই ধরনের আমলই আছে, সাহাবায়ে কেরাম থেকে আমল আছে যে তাবুতে একসাথে নামাজ পড়েছেন। হয়তো ওমর রাদিয়াল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে যে তিনি তাবুতে একসাথে জোহর আসর পড়েছেন। একসাথে পড়লে সে নামাজ ভুল বলা কখনো আদৌ সহি না। আবার ভিন্ন ভিন্ন সময় পড়ার কথাও সাহাবা তাবিন তাবিনদের থেকে বর্ণিত আছে, আমার ওই হাদিস কিতাবের ভিতরে এটা উদ্ধৃতি দিয়ে লেখা আছে। আচ্ছা, কিন্তু আমাদের নিকটতম বুজুর্গদেরা কি আমল করতেন এটা একটু বলি। হাফিজুজুর রহমান আল্লাহ তাআলা ওনারা আমল করতেন, জোহরের সময় জোহর পড়তেন, আসরের সময় আসর পড়তেন। কি ফায়দা জানেন, যে জোহর আসর একসাথে পড়ে ফেললে বাকি সময়টা যেটা পুরো মাগরিব পর্যন্ত কিসের সময়, আসরের পরের সময়, কোন নফল পড়তে পারবেন? কোনো নফল পড়া যাবে না। কিন্তু জোহরের সময় জোহর পড়ে ফেললেন, আসরের সময় যদি আপনি আসর পড়েন, মাঝখানে আপনি নফল পড়তেন, আরাফা আবার নফল, আবার সেজদাই পড়ে দোয়া করছেন, আপনার বড় সুযোগ হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? আকরাবু মা ইয়াকুন আব্দি ইযা কানা সাজিদান, বান্দা যখন সেজদা অবস্থা থাকে আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী থাকে। আরও যদি সেটা আরাফা হয়, নফল নামাজ পড়ার সুযোগ, সালাতুল তাসবিহ পড়ার সুযোগ, সালাতুল হাজত পড়ার সুযোগ, সবগুলো সুযোগ আপনি নিতে পারছেন। আপনি যদি জোহরের সময় জোহর, আসরের সময় আসর পড়েন, ভিন্ন করে পড়েন। কথা বুঝতে পেরেছেন? মারামারি নাই, কিন্তু মারামারি নাই, সুযোগ আছে। আপনি একসাথে পড়েন তাও সুযোগ আছে, দলিল আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন, ভিন্ন পড়েন ইব্রাহিম নখঈ থেকে বর্ণিত আছে। তো সুতরাং মানে সাহাবা তাবিন থেকে তো আছে বর্ণিত, মারামারির কথা তো পেলাম না আমরা কোনো, যে না অমুক সাহাবা তাবিনদের ভিতরে মারামারি লেগে গেছিলো, দুই একসাথে পড়বে না ভিন্ন করে পড়বে। কিন্তু আমাদের ভিতরে তো এগুলো ব্যাপকভাবে দেখা যায়, তাবু তাবুতে এই নিয়ে গণ্ডগোল, একসাথে পড়বে না ভিন্ন পড়বে। কথা বুঝতে পেরেছেন? হজের ভিতরে এই বিষয়টাকে খুব বেশি লক্ষণীয়, কোনো সময় ঝগড়াঝাটির ভিতরে যাবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান, আমাদেরকে সুন্দরভাবে হজ পালনের তৌফিক দান করেন। আরাফা শেষ হয়নি, আরাফার মাঝখান থেকে আমরা ছেড়ে দিলাম আপনাদেরকে, কালকে আরাফা পুরা হবে ইনশাআল্লাহ। আরাফার ভিতরে আরও গুরুত্বপূর্ণ কথা আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল ফরমান। যেহেতু অনেক দূর দূরান্ত পর্যন্ত যাওয়া হবে, মজলিস আমরা এখানেই শেষ করছি।